রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد আলোচনা চলছিল নবীজির আখলাক নিয়ে, ইখলাস, সত্যবাদিতা, আমানতদারিতা নিয়ে এর আগে আলোচনা হয়েছে। আজকের আলোচনা শুরু হচ্ছে বীরত্ব ও সাহসিকতা দিয়ে। কাজী ইয়াজ রহমাহুল্লাহ বলেন, বীরত্ব ও সাহসিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান অবিদিত নয়। এমন কঠিন পরিস্থিতি তার সামনে এসেছে যেই পরিস্থিতিতে বাহাদুররাও পালিয়ে যায় এবং বীর পুরুষও অবিচল থাকতে পারে না, কিন্তু তিনি ছিলেন অটল ও অবিচল। বিপদের মুখোমুখি হয়েছেন, পিঠ দেখাননি, এমন কোনো বীর নেই যার পালানোর দু একটি ঘটনা নেই, কিন্তু নবীজিকে আল্লাহ হেফাজত করেছেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করত তখন আমরা তার মাধ্যমে আত্মরক্ষার চেষ্টা করতাম। তখন আমাদের বীর যোদ্ধা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মুখোমুখি হতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি দানশীল ও সবার চেয়ে বড় বাহাদুর ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করত, একদল আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়ত, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আত্মরক্ষার চেষ্টা করতাম, কারণ তিনি শত্রুর সবচেয়ে কাছে অবস্থান করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর খুব কাছে চলে যেতেন, আমরা পিছনে থেকে তার মাধ্যমে আত্মরক্ষার চেষ্টা করতাম। সেদিন তার চেয়ে বীর যোদ্ধা আর কেউ ছিল না। এই যুদ্ধক্ষেত্রে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা সম্পর্কে তার সাহাবিদের কয়েকটি সাক্ষ্য উল্লেখ করা হলো। এছাড়াও হুনাইন যুদ্ধের ঘটনা যুদ্ধক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্বের বর্ণনার জন্য যথেষ্ট। সালাম ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হুনাইনের দিন প্রথম অবস্থায় প্রবল আক্রমণের মুখে যখন অনেক সাহাবি যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছেন, তখন আমিও পরাজিত হয়ে পিছু হটছিলাম। তখন আমার দুটি কাপড় ছিল, একটি নিচে পরিহিত আর একটি গায়ে জড়ানো। এ সময় নিচের কাপড় ঢিল হয়ে গেলে উভয় কাপড়কে একত্র করে আতঙ্কিত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে ছুটছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, ইবনুল আকওয়া ভয় পেয়েছে। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলল, তিনি তার খচ্চর থেকে নামলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুনাইন যুদ্ধের আরেকটি দৃশ্যপট আমাদের সামনে তুলে ধরে বলেন, কাফের ও মুসলিমরা পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ল। একসময় মুসলিমরা পিছু হটছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাফেরদের দিকে খচ্চর হাঁকাচ্ছিলেন। আমি তার খচ্চরের লাগাম টেনে ধরছিলাম যেন তিনি দ্রুত এগিয়ে না যান। জনৈক ব্যক্তি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, হে আবু উমারা, হুনাইনের যুদ্ধের দিন আপনারা পালিয়েছিলেন? তিনি উত্তরে বললেন, না, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাননি। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম তার সাদা খচ্চরের উপর বসে আছেন, আর আবু সুফিয়ান ইবনে হারেস খচ্চরের লাগাম টেনে ধরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, আমি নবী, মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। যুদ্ধ ছাড়াও বিভিন্ন সময়ে ভয়ভীতি ও বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের সাহসিকতা প্রকাশ পায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনাবাসী এক রাতে একটি আওয়াজ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। তখন সকলে দেখতে পেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোমধ্যেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার খালি পিঠে সাওয়ার অবস্থায় আওয়াজের কারণ অনুসন্ধান করতে আতঙ্ক মদিনাবাসীর কাছে ফিরে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় তরবারি ঝুলছিল। তিনি বললেন, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘোড়াটিকে দ্রুতগামী পেয়েছি। বিভিন্ন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমি ভালো কাজে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা এবং বার্ধক্যের নির্জীবতা থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহর রাস্তায় জিহাদ করা ইসলামের একটি অলঙ্ঘনীয় ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ না করেই মারা গেল আর অন্তরে জিহাদের বাসনাও ধারণ করল না, সে মুনাফিকের একটি বৈশিষ্ট্য ধারণ করে মৃত্যুবরণ করল। আলোচনা করা যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা ও দানশীলতা নিয়ে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন,
একবার আমি মদিনার হাররা নামক কঙ্কর্ময় প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথ চলছিলাম। ইতোমধ্যে আমাদের সামনে উহুদ পাহাড় পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জর। আমি বললাম, আল্লাহ রসুল, আমি হাজির আছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে আর ঋণ পরিশোধের উদ্দেশ্য ব্যতীত তার একটি দিনারও আমার কাছে জমা থাকবে, এই অবস্থায় তিন দিন কাটানোও আমার পছন্দ নয়, বরং আমি তা আল্লাহর বান্দাদের মধ্যে ডানে বামে পেছনে বিতরণ করে দেব। হুনাইনের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান ইবনে উমাইয়াকে প্রথমে 100 উট দান করেন, তারপর আরও 100, তারপর আরও 100 উট দান করেন। সাফওয়ান বলেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি আমাকে দান করতে করতে একসময় আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাত্রে জিব্রিল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন পড়ে শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। তারপরও রমাদানে যখন জিব্রিল আলাইহিসসালাম তার সাক্ষাৎ করতেন, তখন তার দান প্রবাহিত বাতাসের চেয়ে বেশি বেড়ে যেত। নবীজির ঈসার, ঈসার অর্থ হচ্ছে প্রয়োজন থাকা সত্ত্বেও কোনো বস্তু অন্যকে দিয়ে দেয়া। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈকা নারী স্বহস্তে বয়নকৃত আঁচল বিশিষ্ট একটি চাদর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহ রসুল, আমি স্বহস্তে চাদরটি বানিয়ে আপনার জন্য নিয়ে এসেছি। নবীজিরও তখন কাপড়ের প্রয়োজন ছিল। তিনি কাপড়টি গ্রহণ করলেন এবং লুঙ্গি হিসেবে পরিধান করে সাহাবিদের সামনে উপস্থিত হলেন। তখন উপস্থিত সাহাবিদের একজন বললেন, হে আল্লাহ রসুল, আপনার কাপড়টি কত সুন্দর, এটা আমাকে দিয়ে দিন। উপস্থিত সাহাবিগণ তাকে বললেন, তুমি কাজটি ভালো করনি, তুমি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের প্রয়োজন আছে, আর তার কাছে কোনো কিছু চাইলে তিনি তা ফিরিয়ে দেন না, তিনি এখন তোমাকে এটা দিয়ে দেবেন। সেই সাহাবি বললেন, আল্লাহর কসম, আমি সাধারণভাবে পরিধান করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাপড়টি চাইনি, আমি চেয়েছি যেন তা আমার কাফন হিসেবে ব্যবহার করা হয়। পরে কাপড়টি আসলেই তার কাফন হিসেবেই ব্যবহার করা হয়েছিল। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি না করেছেন, এরকম কখনো হয়নি। একটু আগে উল্লেখ করা হয়েছিল, ঈসার অর্থ হচ্ছে প্রয়োজন থাকা সত্ত্বেও কোনো জিনিস অন্যকে দিয়ে দেয়া। এর চেয়ে অধিক হল নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে ধার করে দান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই অতি উচ্চ গুণের অধিকারী ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণের বিবরণ রয়েছে। আবদুল্লাহ হাউজানি রাহিমাহুল্লাহ বলেন, হালাব নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ লাভ হলে আমি তাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খরচ কীভাবে চলত। তিনি বললেন, নবুয়তের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত এর দায়িত্বভার আমার উপরেই ছিল। যখন তার কাছে কোনো মুসলমান বস্ত্রহীন অবস্থায় আসত, তখন তিনি আমাকে নির্দেশ দিতেন যেন আমি কারো কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু অর্থ কর্জ করে এনে তার দ্বারা কাপড় খরিদ করে লোকটিকে আবৃত করে দেই এবং কিছু খাবার খরিদ করে খাইয়ে দেই। তখন আমি এমনই করতাম, পরে হাতে অর্থ এলে সেই ঋণ পরিশোধ করতাম। একদিন জনৈক মুশরিক আমাকে বলল, হে বেলাল, আমার অনেক ধন সম্পদ আছে, তাই কর্জ নিতে হলে আর কারো কাছ থেকে না নিয়ে আমার কাছ থেকেই নেবে। বেলাল বলেন, এরপর থেকে আমি তার কাছ থেকে কর্জ করতে লাগলাম। কিছুদিন পর আমি অজু করে আজান দেবার জন্য দাঁড়িয়েছি, এমন সময় দেখি সে একদল ব্যবসায়ী সঙ্গে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে দেখে সে হে হাবশি বলে ডাক দিল। আমি তার ডাকে সাড়া দিলে সে আমার সাথে কঠোর ভাষায় কথা বলতে শুরু করে। বলল, কি ব্যাপার, তোমার কি জানা আছে মাস পুরো হতে আর কয়দিন বাকি? আমি বললাম, বেশি দিন বাকি নেই। সে বলল, আর মাত্র 4 দিন বাকি আছে, যদি 4 দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারো তাহলে তোমাকে ঋণের বিনিময়ে নিয়ে নেব, পূর্বের ন্যায় তোমাকে রাখালের কাজ করাব। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কথা শুনে আমার মনের অবস্থা যেমন হবার তেমনই হলো। এশার নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন। আমি অনুমতি নিয়ে প্রবেশ করলাম এবং বললাম, আল্লাহ রসুল, যে মুশরিকের কাছ থেকে আমি আপনার জন্য ঋণ করতাম সে আমাকে এমন এমন বলেছে, এখন যেহেতু ঋণ পরিশোধ করার মতো অবস্থান আপনার কাছেও নেই, আমার কাছেও নেই, তাই একটি কাজ করি। আমি গ্রামাঞ্চলে বসবাসকারী মুসলিমদের কাছে পালিয়ে যাই। যখন আপনার ব্যবস্থা হবে তখন ফিরে আসব। আমি ঘরে ফিরে এলাম। এসে তরবারি, ব্যাগ, জুতা, বর্ম ইত্যাদি সব মাথার কাছে রাখলাম। যখন সুবহে সাদিক হলো এবং বের হতে মনস্থ করলাম, ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি এসে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে দেখি চারটি মালামাল বোঝাই উঠ দাঁড়িয়ে আছে। অনুমতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি আমাকে বললেন, হে বেলাল, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। তুমি কি পণ্য বোঝাই উঠগুলো দেখেছ? আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল। তিনি বললেন, এগুলো ফাদকের বাদশাহ আমার কাছে হাদিয়া পাঠিয়েছেন, এতে খাবার ও কাপড় রয়েছে, তুমি উঠসহ সব কিছু নিয়ে যাও আর ঋণ পরিশোধ করে এসো। আমি ঋণ পরিশোধ করে এসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। আমি সালাম করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, ঋণের খবর কি? আমি বললাম, আল্লাহ তাআলা তার রাসূলের সব ঋণ পরিশোধ করিয়ে দিয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, মাল কিছু অতিরিক্ত রয়ে গেছে কি? আমি বললাম, জি, কিছু রয়ে গেছে। তিনি বললেন, বিলাল, তুমি আমাকে এর থেকে রেহাই দেওয়ার ব্যবস্থা করো। আমি পরিবার পরিজনের কাছে সেই পর্যন্ত যাচ্ছি না যতক্ষণ না আল্লাহর পথে এসব অর্থ ব্যয় করে ফেলা হয়। ইশার নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, বেলাল, তোমার কাছে যা ছিল তার কি হয়েছে? আমি বললাম, এখনও তা আমার কাছে রয়ে গেছে, কারণ কেউ আমার কাছে নিতে আসেনি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মসজিদেই থাকলেন। পরের দিন ইশার নামাজের পর তিনি আমাকে আবার জিজ্ঞেস করলেন, তোমার কাছে যা ছিল তার কি হয়েছে? আমি বললাম, আল্লাহ আপনাকে তা থেকে মুক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার বললেন, কারণ তিনি ভয় করতেন যে তার কাছে এই মাল থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে যায় কি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার আরও কিছু ধারা ছিল। যেমন, অনেক সময় তিনি এই পন্থা অবলম্বন করতেন, কারো কাছ থেকে কিছু খরিদ করে আবার বিক্রেতাকেই দান করে দিতেন। তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে জাবির রাদিয়াল্লাহু আনহু সৈন্যদলের অগ্রবাহিনীতে ছিলেন, কিন্তু তার উটটি ছিল খুবই দুর্বল এবং দ্রুত চলতে অক্ষম। তিনি অগ্রবাহিনী থেকে পেছনে পড়ে যান। এদিকে পেছন থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাস্তায় পেয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় দেখে উটটিকে মৃদু আঘাত করলেন, ফলে উটটির সব দুর্বলতা দূর হয়ে গেল। পূর্ণ শক্তির সাথে দ্রুত চলতে চলতে আবার অগ্রবাহিনীতে যোগ দিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে তার উটটি এই শর্তে কিনে নিলেন যে তিনি মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটটি বুঝিয়ে দেবেন। যথাসময়ে তিনি মদিনায় পৌঁছার পর উট নিয়ে দরবারে নববীতে অবস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল্য পরিশোধ করে আরও এক কিরাত বেশি দিলেন। এই অতিরিক্ত অংশ তাকে কখনও ছেড়ে যায়নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির চারদিকে একবার চক্কর দিয়ে তার দিকে তাকিয়ে বললেন, জাবের, উটের মূল্য এবং উট উভয়টিই তোমার। এমন আরেকটি ঘটনা হলো, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার এক সফরে ছিলাম। তখন আমার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি অল্পবয়স্ক দ্রুতগামী উটের পিঠে আমি সওয়ার ছিলাম। সেটি আমাকে নিয়ে চলতে চলতে সবার আগে চলে যেত, আর যখনই এমন হতো ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে তাকে পেছনে পাঠিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির দিকে ইঙ্গিত করে বললেন, ওমর, তোমার উটটি আমার কাছে বিক্রি করে দাও। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে মূল্য ছাড়াই দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি আমার কাছে বিক্রি করো। তিনি তা বিক্রি করে দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইবনে ওমর, আমি উটটি তোমাকে দান করলাম, এখন তুমি ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণতা থেকে বাঁচো, কেননা এটা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে, রক্তপাত ও হারামকে হালাল মনে করার মতো কাজে উদ্বুদ্ধ করেছে। যেহেতু ব্যক্তি ও সামাজিক জীবনে কৃপণতার প্রভাব এত মারাত্মক, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে পানাহ চাইতেন। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও পেরেশানি, অক্ষমতা ও অলসতা, কাপুরুষতা ও কৃপণতা এবং ঋণের বোঝা ও মানুষের প্রতাপ থেকে আপনার পানাহ চাই। নবীজির লজ্জাশীলতা। আল্লাহ তাআলা নবীজির এই মহৎ গুণের বিবরণ দিয়ে বলেন,
ফয়াস্তাহি মিনকুম
তোমাদের এই আচরণ নবীকে কষ্ট দেয়, কিন্তু তিনি তোমাদের থেকে লজ্জাবোধ করেন। তবে আল্লাহ সত্য প্রকাশে লজ্জা করেন না। সূরা আহজাব আয়াত 53। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, পর্দার আড়ালে থাকা কুমারী নারী চেয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লজ্জাশীল ছিলেন। তিনি কোনো বিষয়ে অপছন্দ করলে আমরা তার চেহারা দেখেই তা বুঝতে পারতাম। একটু আগের আয়াতের শানানুজুল সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ উপলক্ষে ওয়ালিমার আয়োজন করলেন। অতিথিরা খাবার খেল, তারপর তারা বসে আলাপচারিতায় মত্ত হল। এমন সময় মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যাবার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কারো আলাপ থামছে না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উঠে গেলেন। তার সাথে যারা উঠার উঠলেন, কিন্তু তিন ব্যক্তি বসে রইলেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে গিয়ে দেখেন তারা উঠে যায়নি। একসময় তারা উঠে গেল। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলাম যে তারা চলে গেছে। তখন তিনি এসে ঘরে প্রবেশ করলেন। আমিও ঘরে প্রবেশ করতে উদ্যত হলে তিনি পর্দা ফেলে দিলেন। তখন আয়াত অবতীর্ণ হল,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী,
হে মুমিনগণ, নবীর গৃহে প্রবেশ করো না। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সাহাবী তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিল। সে বলছিল, তুমি লজ্জা করো, এই ধরনের লজ্জা তোমাকে সমস্যায় ফেলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও, কারণ লজ্জা ইমানের অঙ্গ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা শুধু কল্যাণই বয়ে আনে। প্রকৃত অর্থে লজ্জা একটি বেষ্টনীর মতো, যা মুমিন ব্যক্তির সম্মান ও মর্যাদাবোধকে সুরক্ষিত রাখে, অন্যায় অশ্লীল আচরণ উচ্চারণ থেকে বিরত রাখে, আর এসব গুণের কারণেই সে হীনতর স্তর ছেড়ে শ্রেষ্ঠত্বের সমুচ্চ শিখরে উন্নীত হয়। আর যখনই এই বেষ্টনী প্রাচীর ভেঙে পড়ে এবং লজ্জা চলে যায়, তখন মানুষের জীবন পরিচালনার যাবতীয় মাপকাঠি আক্রান্ত হয়ে পড়ে এবং তার থেকে এমন সব মনুষ্যত্ব বিরোধী আচরণ এবং উচ্চারণ প্রকাশ পায় যা আল্লাহ তাআলা কর্তৃক মানুষকে প্রদান করা সম্মানের পরিপন্থী। আর এর মর্মার্থই ফুটে উঠেছে আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বযুগের আম্বিয়া কেরামের যেসব উক্তি মানবজাতি লাভ করেছে, তন্মধ্যে একটি হল, যখন তোমার লজ্জা না থাকে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আর আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীলতা কাজের মানই কেবল ক্ষুণ্ণ করে, আর লজ্জাশীলতা কাজের সৌন্দর্যই বৃদ্ধি করে থাকে। নবীজির বিনয় অর্থ হচ্ছে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে না করা, অর্থাৎ অহংকারের বিপরীত স্বভাবে হচ্ছে বিনয়। তবে বিনয় মানে নিজেকে অপদস্থ বা আত্মসম্মানবোধ ক্ষুণ্ণ করা নয়। বিনয় বাহ্যিক আনুগত্য ও নতি স্বীকারের নামও নয়, বরং বিনয় হলো একটি আত্মিক গুণ যার বহিঃপ্রকাশ ঘটে ব্যক্তির আচরণ ও উচ্চারণে। আল্লাহ তাআলা বলেছেন, এবং যে সকল ইমানদার আপনার সাথে রয়েছে তাদের জন্য আপনার ডানা নত করে দিন। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, তারা হবে মুসলমানদের প্রতি কোমল হৃদয়, কাফেরদের প্রতি বজ্র কঠোর। সূরা মায়দা আয়াত 54। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমনই। কোরআনে নির্দেশিত বিনয়ের পরিপূর্ণ প্রকাশ ঘটেছিল তার মধ্যে। তিনি তার সাহাবিদের সাথে এমনভাবে মিশে থাকতেন যেন কোনো আগন্তুক মসজিদে এলে জিজ্ঞেস করে জানতে হতো, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাম করে বসার জন্য খেজুরে ছাল ভর্তি একটি চামড়ার বালিশ দিলাম, কিন্তু তিনি মাটিতেই বসে গেলেন। বালিশটি তার আর আমার মাঝে পড়ে থাকল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ কানে কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে শুরু করলে তিনি ততক্ষণ মাথা সরাতেন না যতক্ষণ না সে ব্যক্তি মুখ সরিয়ে নেয়, আর কেউ তার হাত ধরলে তিনি ততক্ষণ তার হাত ছাড়তেন না যতক্ষণ অপরজন না ছাড়ত। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জনৈক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় ভয়ে কাঁপছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শান্ত হও, আমি তো কোনো বাদশা নই, আমি এমন মায়ের সন্তান যিনি শুকনো গোশতের টুকরো আহার করে জীবন ধারণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের সব ঘটনা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, তবে মক্কা বিজয়ের ঘটনা উল্লেখ না করলেই না। মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিন্তিত, স্বজাতির কাছে প্রত্যাখ্যাত। সেদিন কুরাইশরা তাকে হত্যা করার জন্য উন্মাদ হয়ে খুঁজছিল। এরপর মদিনার দীর্ঘজীবন বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কুরাইশরা বারবার চেষ্টা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। মক্কা বিজয়ের দিন সেই প্রত্যাখ্যাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে গিয়েছিলেন বিজয়ী হয়ে। সুতরাং মক্কায় প্রবেশের দিন বিজয়ী বীর প্রবেশ করবেন বিজয়ের বেশে, মাথা উঁচু করে, এটাই স্বাভাবিক। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন বিনীত, অবনত মস্তকে। আল্লাহ প্রদত্ত সেই মহান নিয়ামতের সুক্রিয় স্বরূপ তার মুখে উচ্চারিত হচ্ছিল তাকবীর। বিনয় অবনত তার মোবারক মস্তক যেন তার বাহনের পিঠ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। বিনয় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলেছেন, যে বিনয় হবে আল্লাহ তাকে মর্যাদাবান বানিয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষোধাভীরু সচ্ছল হৃদয় আত্মবিলোপকারী বান্দাকে পছন্দ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খ্রিস্টানরা যেভাবে ঈসা আলাইহিস সালামের মাত্রাতিরিক্ত প্রশংসা করেছে তোমরা আমার প্রশংসা তেমনভাবে করো না, কারণ আমি তো আল্লাহর একজন বান্দা মাত্র, তাই তোমরা আমাকে আল্লাহর বান্দা ও রাসূল বলো। সাহাবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিতেন তা তারা কথায় ও কাজে শতভাগ মানার চেষ্টা করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবিদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক প্রিয় কেউ ছিল না, কিন্তু এত প্রিয় হওয়া সত্ত্বেও তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তখন তার সম্মানার্থে দাঁড়াতেন না, কারণ তারা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পছন্দ করেন না। প্রিয় শ্রোতাবৃন্দ, এই সিরিজে নবীজির আখলাক নিয়ে এটা চতুর্থ পর্ব, আমরা হয়তো আর একটি পর্ব করতে পারবো আখলাক নিয়ে। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের আলোচনা অনেক বিস্তৃত, তার দাওয়ার অংশই ছিল আখলাক। তিনি নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা সলিহাল আখলাক, অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে সচ্চরিত্র পরিপূর্ণ করার জন্য। সময় স্বল্পতার কারণে আখলাকের কিছু নির্বাচিত অংশই কেবল আমরা আলোচনা করতে পারছি, তাই আগামী পর্ব শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।